মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়, রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজসাবাজাল। মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে। যাতে থাকছে সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নিই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি ফয়জানে সেহরি নিয়ে। আসুন শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100 বার রহমত নাযিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে নাখা ইসলাম ভাই থেকে, কারী সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসুন আমরা নাত শ্রবণ করি।
এসেছি নবী তোমার দারে, এসেছি নবী তোমার দারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে।
প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, বিষয়টি বিশেষ করে যখন এই পবিত্র মাহে রমজানের আগমন ঘটে, তখনই মানুষের মধ্যে এই বিষয়টি একটু আনন্দের সাথে তারা কবুল করে নেয়, আর সেটা হলো কি, সদকা করা। ইনশাআল্লাহ তাআলা আজ আমাদের সাথে জহুরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ইসলামী ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল।
আসলে সদকা যে বিষয়টা এসেছে,
জি,
সদকা কাকে বলে?
জি জি,
কোন জিনিস আল্লাহ তাআলার পথে দিয়ে দেয়া,
জি,
দান করা, এর মাধ্যমে মানুষের মাঝে নিজের বাহবা কুরানোর কোন উদ্দেশ্য না থাকা, বরং আল্লাহ তাআলার দরবার থেকে,
জি,
সওয়াব অর্জনের নিয়ত করার নাম হচ্ছে সাদকা। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ না আল্লাহর পথে আপন প্রিয় বস্তুকে ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা জানেন।
সুবহানাল্লাহ।
যেমন হযরতে সাইয়্যিদুনা,
জি,
হারেস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ।
আচ্ছা,
ওয়ারিস মানে আমার পরবর্তী যারা আছেন তাদের সম্পদ পছন্দ। সাহাবাই কেরাম আরাস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সবাই নিজের সম্পদই বেশি পছন্দ করে।
এটা স্বাভাবিক।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের নিজস্ব সম্পদ, মানুষের নিজের সম্পদ তো সেটাই যা সে পূর্বেই প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছে, এবং যা সে পরবর্তীতে দুনিয়াতে রেখে গেল তা তার ওয়ারিসদের সম্পদ। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহে এক টাকা দিবে দুনিয়াতে তাকে দশ গুণ দান করা হবে।
সুবহানাল্লাহ,
এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নিই।
হযরত মূসা কালিমুল্লাহ আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম নে আপনে রব আজ্জা ওয়া জাল্লা কি বারগাহ মে আরজ কি, এ মেরে রব, জন্নত মে সবসে কম দর্জা জিস শখস কা হোগা উসকা হাল ক্যা হোগা। আল্লাহ ফরমাতা হ্যায় এ মূসা, জব উসে জাহান্নাম সে নিকালা জায়েগা, ইয়ানি ও জাহান্নাম মে হোগা, জব উসে জাহান্নাম সে নিকালা জায়েগা তো ও উসকি তরফ দেখেগা, ইয়ানি জাহান্নাম কি তরফ দেখেগা ওর কহেগা, বড়ি ইজ্জত ওর বরকত ওয়ালি হে ও জাত জিসনে মুঝে তুজসে নিজাত আতা ফরমাই, আল্লাহ তাআলা নে মুঝে এসি নেমত সে নওয়াজা হে জেসি পেহলে ওর বাদ কে লোগো মে সে কিসি কো ভি নাহি দি। আরে ও ইতনা জাদা আপনে কো ফিল করেগা না কি মুঝে বহুত বড়ি নেমত মিলি, ওর ওয়াকাই বহুত বড়ি নেমত হে, জিসে জাহান্নাম সে নিকালা জায়েগা ও বহুত বড়ি নেমত হোগি। আব ও ইসি গুমান মে জাহান্নাম কে কিনারে বেঠা হোগা, আচানক দূর সে এক দরখত পর উসকি নজর জায়েগি, ও উস দরখত কো দেখকর আরজ করেগা, এ মেরে মোলা, মে উস দরখত কে করিব জানা চাহতা হুঁ, মুঝে উস দরখত কে করিব কর দে তাকে মে উসকে সায়ে মে বেঠু ওর উসকা পানি পিউ। আল্লাহ তাআলা উস বন্দে সে ইরশাদ ফরমায়েগা, এ ইবনে আদম, আগর মে তুঝে ইয়ে সায়া নসিব কর দু, তুঝে উস দরখত কে করিব কর দু, তো ফির তো মুঝসে কো চিজ তো নহীঁ মাঙ্গেগা, মানে ইসকে আলাওয়া কিসি ওর চিজ কা তো সওয়াল নহীঁ করেগা, ওয়ার্স করেগা মোলা নহীঁ নহীঁ মেরে রব মে বস কুছ নহীঁ মাঙ্গতা মুঝে উস দরখত কে করিব কর দে। আল্লাহ তবারক ওয়া তাআলা উসকো দরখত কে করিব ফরমা দেগা, উসকে সায়ে মে বেঠেগা, উসকে ফল খায়েগা, উসকা পানি পিয়েগা। আব ও ইসি হাল মে হোগা কি উসে উস দরখত সে বেহতর এক ওর দরখত নজর আ জায়েগা, ও কহেগা মোলা মুঝে উস দরখত কে করিব ফরমা দে, মে ইসকা পানি পিউ, উসকে সায়ে মে বেঠু, তেরি ইজ্জত ও জলাল কি কসম, মে ইসকে আলাওয়া তুসে কুছ নহীঁ মাঙ্গুঙ্গা। আল্লাহ করিম ইরশাদ ফরমায়েগা, ইবনে আদম ক্যা তুনে মুঝসে না কাহা থা কে মে উস দরখত কে বাদ মে কুছ নহীঁ মাঙ্গুঙ্গা, ও কহেগা বস মোলা ইয়ে দে দে, মোলা ইয়ে দে দে, ইসকে বাদ কুছ নহীঁ মাঙ্গুঙ্গা। আল্লাহ তাআলা উস দরখত কে করিব উসে ফরমা দেগা তাকে ও উসকা পানি পিয়ে, উসকে ফল ওর সায়ে বগেরা সে ও উস নেমত সে ফায়দা উঠায়। আবি ও ইসি হালত মে হে কি পেহলে দোনো দরখতো সে জিয়াদা খুবসুরত জন্নত কে দরওয়াজে কে করিব উসে এক দরখত নজর আয়েগা, ও পেহলে তো করেগা সবর, নহীঁ 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 মাঙ্গনা, মেনে কে দিয়া তো নহীঁ মাঙ্গনা, মগর উসে সবর কেসে হো, আব সবর কা, ও আপনে রব কি বারগাহ মে আরজ করেগা মোলা উস দরখত কে করিব কর দে, মে ইসকা পানি পিউ, ইসকে সায়ে মে বেঠু, আব ইসকে বাদ কুছ নহীঁ মাঙ্গুঙ্গা। আল্লাহ করিম ইরশাদ ফরমায়েগা, ক্যা তুনে মুঝসে না কাহা থা কি ইসকে বাদ মে কুছ না মাঙ্গুঙ্গা, ফির আল্লাহ তাআলা উসে উস তীসরে দরখত কে করিবি কর দেগা اب اس تیسرے درخت کے نیچے جب وہ جائے گا تو سامنے اسے جنت نظر آ رہی ہوگی. اب جنت سے آوازیں آ رہی ہیں, اس کی جنت کی نعمتیں نظر آ رہی ہیں, جنت کے محلات نظر آ رہے ہیں, جنت کے باغات نظر آ رہے ہیں. وہ ان کو دیکھے گا, صبر کہا, عرض کرے گا اللہ اے میرے رب مجھے اس جنت میں داخل فرما دے. اللہ کریم اس سے ارشاد فرمائے گا کہ تیرا یہ جو مانگنا ہے, تو جو مجھ سے مانگ رہا ہے, کون سی چیز ہے جو مجھے یہ چیز تجھے دینے سے روک سکے؟ کیا تو اس بات سے راضی ہے کہ پوری دنیا تجھے دگنی کر کے دے دوں؟ وہ عرض کرے گا مولا میرے ساتھ یہ تو کیا ارشاد فرما رہا, تو سارے جہاں کا رب ہے. ارے اس کو لگے گا کہ یہ میرے ساتھ کیا ہو رہا ہے. غر اس بندے سے کہا جائے گا جاؤ جنت میں داخل ہو جاؤ. وہ جب جنت میں داخل ہوگا تو اسے محسوس ہوگا کہ پوری جنت میں تو لوگ اپنی اپنی جگہ پہنچ چکے ہیں. وہ عرض کرے گا مولا یہ کیوں کر ممکن ہے, لوگ تو اپنی اپنی جگہ پر پہنچ چکے ہیں, سب کو اپنی اپنی جگہیں مل چکی ہیں. تو اللہ کریم ارشاد فرمائے گا تم پسند کرو گے کہ تمہاری ملکیت دنیا میں کسی بادشاہ کی ملک جتنی ہو؟ وہ کہے گا ہاں میرے رب. اللہ تعالیٰ فرمائے گا ہم نے تجھے اتنی بادشاہی بخش دی اور پانچ مرتبہ زیادہ بڑی سلطنت تمہیں عطا کر دی. وہ کہے گا میرے رب میں خوش ہو گیا. اللہ تعالیٰ ارشاد فرمائے گا یہ تیرے لیے ہے اور دس گنا زیادہ اور بھی, اور تیرا دل جو چاہے, تیری آنکھ کو جو کچھ بھلا لگے سب ہم نے تجھے دیا. پھر جب وہ جنت میں داخل ہوگا تو وہاں حور عین میں سے اس کی دو بیویاں اس کا استقبال کریں گی اور کہیں گی تعریف اللہ کے لیے جس نے تمہیں ہمارے لیے اور ہمیں تمہارے لیے بنایا. پھر وہ کہے گا جو کچھ مجھے ملا ہے ویسا کسی کو نہیں ملا ہوگا, یہ سب سے جس کو کہتے ہیں نا کہ کم درجے کا جنتی ہے جس کا یہ حال روایت میں بیان کیا گیا ہے. بندہ غور کرے کہ جو سب سے اعلیٰ درجے کا جنتی ہوگا اس کا عالم کیا ہوگا.
দুপুর দুটায় অনুষ্ঠিত রহমতে ইলাহি, যার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং তা পাওয়ার মাধ্যম আলোচনা করা হয়েছে, আসুন তার কিছু ঝলক দেখে নি.
প্রিয় স্টাইম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার রহমতে ইলাহি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি. প্রিয় স্টাইম ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করি. আমাদের আজকের বিষয় হচ্ছে গুনাহগারদের প্রতি আল্লাহ তাআলার রহমত. প্রিয় স্টাইম ভাইয়েরা, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল যে খুব অসৎ, পাপিষ্ট, ফাসিক, ফাজির ছিল. তার গুনাহের পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে সে পাপির পরিচিতি ওই এলাকার মধ্যে খুবই প্রসিদ্ধ হয়ে গিয়েছে এবং তার পাপের কারণে মানুষ অতিষ্ঠিত হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে. তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলা নবিয়ানা ও আলাইহি সালাতু ওয়াসালামকে প্রেরণ করলেন এবং বললেন যে যাও ওই পাপিষ্ট ব্যক্তিকে এই শহর থেকে বের করে দাও. তখন হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ও আলাইহি সালাতু ওয়াসালাম তখন এসে ওই পাপিষ্ট ব্যক্তিকে ওই শহর থেকে বের করে দিলেন. তখন ওই পাপিষ্ট ব্যক্তি তখন একটি বস্তির মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করল. কিছুদিন পর সে সেখানেও ওই একই রকম পাপের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল. তখন হযরত মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম এসে তাকে ওই বস্তি থেকে ও বের করে দিল. তখন ওই ব্যক্তি ওই শহর থেকে ওই বস্তি থেকে এসে এমন একটি উপত্যকায় এসে পৌঁছল এবং সেই উপত্যকার পাশে একটি গুহা ছিল. সেই গুহার মধ্যে না ছিল কোনো মানব জাতি, না ছিল কোনো জনবহুল. এখন সে সেখানে থাকা অবস্থায় কোন রকম কষ্টের মধ্যে সে দিনাতিপাত অতিবাহিত করতে লাগলো। এমন একটা সিচুয়েশন চলে আসলো, সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার দরুন সে সকালাতের বিছানায় পতিত হলো। তখন সে আফসোস করতে লাগলো, হাই এমন অবস্থার মধ্যে আমি এসেছি যে অবস্থায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, এমন একটি অবস্থায় আমি এসে পৌঁছে গিয়েছি। আফসোস, এই অবস্থায় যদি আমার পিতামাতা থাকতো, যদি আমার মাতা থাকতো, তাহলে আমার সেবা করতো, আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করতো এবং আমার জন্য বেশি বেশি কান্না করতো। যখন সে এভাবে বলতে বলতে যখন কান্না করতে লাগলো, তখন আল্লাহ তাআলার রহমত কেমন, আল্লাহ তাআলার দয়া কেমন, আল্লাহ তাআলা তখন ওই বন্দাকে ভালোবেসে, ওই বন্দাকে মহাব্বত করে, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। একজন ফেরেশতাকে তার পিতার আকৃতি ধারণ করে তার নিকট পাঠালেন এবং একজন হুরকে তার মায়ের আকৃতি ধারণ করে তার নিকট পাঠালেন এবং আরেকজন হুরকে তার স্ত্রীর আকৃতি ধারণ করে তার নিকট পাঠালেন এবং একজন গিলমানকে তার সন্তানের আকৃতি ধারণ করে তার নিকট পাঠালেন। তখন তারা সবাই যখন আসলো তার পাশে, তখন সে তাদেরকে দেখেই খুবই আনন্দিত হয়ে গেল যে আমার পিতা এসেছে, আমার মা এসেছে, আমার স্ত্রী এসেছে, আমার সন্তান এসেছে। তারা সবাই তার জন্য দোয়া করতে লাগলো, তার সেবা শুশ্রূষা করতে লাগলো। তখন ওই ব্যক্তি তাদের ভালোবাসা, আদর, স্নেহ, মমতা এগুলো পেয়ে তখন সে চিন্তা করতে লাগলো এবং কান্না করতে লাগলো। এই শেষ সময়ে, শেষ নিঃশ্বাসের সময় তারা এসে আমার সেবা করতেছে, আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলার নিকট আমার গুনাহ মাফের জন্য দোয়া করছে। ওই ব্যক্তি যখন কিছুক্ষণ পর ইন্তিকাল করল, তার ইন্তিকালের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন হযরত মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে হে মূসা, তুমি যাও ওই উপত্যকায় গিয়ে, যে উপত্যকার মধ্যে একটি গুহা রয়েছে, ওই গুহার মধ্যে আমার একজন বান্দা ইন্তিকাল করেছেন, তুমি গিয়ে তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। তখন হযরত মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আসলেন ওই উপত্যকার মধ্যে। দেখা যাচ্ছে মানুষ তাকে এক পাশে রেখে দিয়েছে, এখনো তার গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। তখন হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম যখন আসলেন, দেখা গেল একজন ব্যক্তি আর কিছু মহিলা, তার একজন সন্তান তার পাশে রয়েছে। তখন হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম তখন গেলেন, গিয়ে যখন তার চেহারা দেখলেন, তখন হযরত সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ তাআলা তারপর আরজ করলেন, আইবারে ইলাহি, আল্লাহ এটা তো ওই ব্যক্তি যাকে আমি তোমার নির্দেশে শহর থেকে বের করে দিয়েছি, যাকে আমি তোমার নির্দেশে বস্তি থেকে বের করে দিয়েছি, এটা তো ওই ব্যক্তি, ওই পাপিষ্ঠ ব্যক্তি, আর তুমি আমাকে প্রেরণ করেছো এই ব্যক্তির জানাজা দাফন কাফনের জন্য, মনে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তখন বললেন, মূসা এই ব্যক্তি গুনাগার, হতাকার, সিয়াকার সেটা আমি জানি, কিন্তু যখন সে সকালাতের বিছানায় কান্না করতে লাগলো, তার ইন্তিকালের পর যখন তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ নেই, ওই ইন্তিকালের আগ মুহূর্তে সে যখন আফসোস করতে লাগলো, আমি আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতে লাগলো, আমি তো রহমান রহিম, আমি তার উপর কেমন দয়া করেছি, কেমন রহমত বর্ষণ করেছি, আমি ফেরেশতাকে তার পিতার আকৃতি ধারণ করে পাঠিয়ে দিয়েছি, আমি হুরকে তার মাতার আকৃতি ধারণ করে, তার স্ত্রীর আকৃতি ধারণ করে পাঠিয়ে দিয়েছি, গিলমানকে তার সন্তানের আকৃতি ধারণ করে পাঠিয়ে দিয়েছি, আমি তার উপর কেমন দয়া করেছি, যখন সে ইন্তিকাল করেছে তখন শুধুমাত্র ফেরেশতারা নয়, আসমানবাসী জমিনবাসী যারা রয়েছে তারাও এই ব্যক্তির জন্য দোয়া করতে লাগলো। মূসা আমি তো আরহামুর রাহিমিন, আমি তো দয়াবান, করুণাময়, তো আমি কেন তার উপর কেন দয়া করব না, সেজন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন, কেমন দয়া করেন, ওই আল্লাহর দয়া কেমন, গুনাহ করা সত্ত্বেও গুনাহগারদের প্রতি যদি এরকম দয়া করে থাকেন, তো যারা নেককার তাদেরকে আল্লাহ কেমন দয়া করবেন।
এরপর আপনি দেখবেন অনুষ্ঠান আসুন কোরআন শিখি, তার কিছু ঝলক আসুন আমরা দেখি।
প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা যে 30তম পারার 6 নম্বর সূরা তিলাওয়াত করব, ওই সুরার নাম হচ্ছে মুতাফিফিন, এবং এই সুরার মধ্যে আয়াত মুবারাকা হচ্ছে 36টি, অর্থাৎ 36। আচ্ছা, এবং এর মধ্যে রুকু হচ্ছেন কয়টি? একটি। রুকু কয়টি মনে থাকবে? এবং এই সুরাটি অবতীর্ণ হয়েছে মক্কা শরীফের মধ্যে। আসুন তাহলে আমরা তিলাওয়াত শুরু করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون الذين إذا اكتالوا على الناس يستوفون
ما شاء الله اتبر
وإذا كالوهم أو وزنوهم يخ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ أَلَا
আসলে বিশেষ করে আমরা খেয়াল করবো যে আমরা যে মাদানী কায়দার মধ্যে যে কায়দাগুলি আমরা শিখেছিলাম, যে পদ্ধতিগুলি আমরা পড়েছিলাম, আমরা চেষ্টা করব ওই পদ্ধতিগুলি আমাদের এখানে উচ্চারণ হচ্ছে কিনা মনে থাকবে। অর্থাৎ যেমন আমরা মাদ্দা পড়েছি, গুন্না পড়েছি, হুরুফে মুস্তালিয়া সম্পর্কে পড়েছি, মদ সম্পর্কে পড়েছি, ঠিক আছে না? তো এই কায়দাগুলি আমরা এখানে উচ্চারণ ঠিকভাবে হচ্ছে কিনা, ব্যবহার হচ্ছে কিনা, ওটার প্রতি আমরা খেয়াল করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে কোরআন তিলাওয়াতের পাশাপাশি মাদানী কায়দাও যে কায়দাগুলি আমরা শিখেছিলাম ওই কায়দাগুলি আমাদেরকে মাঝে মধ্যে যে দেখার বা পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।
এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মুবারকের স্পেশাল ট্রান্সমিশন, বিশেষ অনুষ্ঠান রমজান মাহে নূর, এটা আপনাদেরকে জানাই আবারও একবার স্বাগত। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নূরওয়ালা চেহারা। আল্লাহর নবী সাহাবি হযরত সাইয়েদুনা আসিফ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মদিনার তাজদার দু জাহানের মালিক ও মুখতার প্রিয় নবী রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চেহারাতে তার নূরানি হাত মোবারক বুলিয়ে দিলেন, এর বরকতে আমি কোন অন্ধকার ঘরে যখন প্রবেশ করি সে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এর ব্যাখ্যার মধ্যে যে লিখেছেন এর একটি ঘটনা আমি আরজ করার চেষ্টা করছি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আগমনের পর কমবেশ 7 দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন, অতঃপর সুআইবা নামক যিনি ছিলেন ওনার দুধ পান করেন, তারপর মা হালিমা, বিবি হালিমা নামে যাকে পরিচিত আমরা জানি, যাকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নিয়ে গিয়েছিলেন সে তায়েফে সে নিয়ে যান হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুধ পান করান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, তো তার ঘরে আলো জানানোর জন্য এক্সট্রা কোন আলোর ব্যবস্থা প্রয়োজন ছিল না। বাতি ল্যাম্প
দিনের বেলা না রাতের বেলা?
রাতের বেলা, দিনে তো সূর্যের আলো দিয়ে আলোকিত হয়, রাতের বেলা। যেমন বর্ণনা এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় নূরওয়ালা চেহারা রাতে এত বেশি চমকাতো যে আলোকিত করার জন্য ল্যাম্প জ্বালানোর প্রয়োজন হতো না। হালিমা সাদিয়া বলেন, একদিন আমার প্রতিবেশী উম্মে হাওলা সাদিয়া আমাকে বলতে লাগলো, হে হালিমা, আপনি কি আপনার ঘরে রাতের বেলায় আগুন জ্বালিয়ে রাখেন সারা রাত? বললো না। বলে তাহলে এই সারা রাত ব্যাপী আলো আসে মানে
ঠিক এমন আলো যা ঘরের বাহির থেকেও দেখা যায়?
দেখা যাচ্ছে।
আল্লাহ আল্লাহ।
উম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আলো দেখতে পান এটা আগুনের আলো নয়, বরং তা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরওয়ালা চেহারার আলো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন দেখবেন মাদানী মোল্লাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার ঘরে ঘরে রমজান এই অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে, মাদানী মুন্নাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহি তাআলা ছোটবেলা থেকেই গরিবের প্রতি খেয়াল রাখা, মানুষের মুসলমানদের প্রতি খেয়াল রাখা বা একটু উপকার করা, এই মন মানসিকতা নিয়েই যখন সে বেড়ে উঠছিলেন, এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাবারক তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছেন, দেখুন হিন্দের মধ্যে, ভারতের মধ্যে তিনি যখন আসেন, আমরা সবাই জানি 92 লক্ষ অমুসলিমকে কালেমা শরীফ পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিয়েছে। কোরআনুল কারিম থেকে আপনাদেরকে দুটি প্রশ্ন করা হবে। কোরআনুল কারিমের মধ্যে মোট সেজদার আয়াত কয়টা আছে কে বলতে পারবেন? শুধু হাত তুলবেন, বলবেন না, মাশাআল্লাহ অনেকেই বলতে পারেন, সুবহানাল্লাহ। আপনার নাম?
মোহাম্মদ শিপন আত্তারি।
মোহাম্মদ শিপন আত্তারি ভাই, যে কোরআনুল কারিমের মধ্যে কতটি সেজদার আয়াত আছে?
14টি।
সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন বা সূরা নাজিল করেছেন, আমরা সূরার সংখ্যা শুনলাম কতটি, এরপরে পারার সংখ্যা শুনলাম কতটি আছে, মঞ্জিল কতটি আছে কে বলতে পারবেন? পারবেন মঞ্জিল? নাম কি আপনার? মোহাম্মদ শাকিল আত্তারি। ভাই আমাদেরকে এটা শোনাবেন কোরআনুল কারিমের কত মঞ্জিল? জি,
7টি।
7 মঞ্জিল, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মাদানী মুন্না থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব একটি নাতে রসুল শোনার জন্য। শাকিল আত্তারি ভাই আমাদেরকে নাতও শোনাবে।
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান ওয়ালি, আবু বকর উমর উসমান ওয়ালি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে।
দর্শক শ্রোতা, কত সুন্দর নাতে রসুল আমরা মাদানী মুন্না থেকে শুনলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আপনার সন্তানকেও শিখান, আপনার সন্তানও আপনাকে এই নাচ শোনাবে, আপনার সন্তানকে কোরআনে পাকের তেলাওয়াত শিখান, সেও আপনাকে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ তাআলা।
পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ওবালিকা দাওয়াত ইসলামী কুরআনুল কারিম ও আহাদিসে মোবারকা থেকে হুজুরগানি দিন রহি মাহমুল্লাহুল মবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজমি জাইদ আহমদ বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করবেন ইনশাআল্লাহ। আসুন দেরি না করে, অনেকে আমাদেরকে কল করেছেন, কলগুলো আমাদের অনুষ্ঠানে সামিল করে দিই। জি, কল চালিয়ে দিন।
আমার নাম বিলাল হোসেন, আমি কাজকর্ম করি ঠিক আছে, কিন্তু আমি আয়ের কোন বরকত দেখি না, আমি যতই কামাই করি ততই আমার ব্যয় হইতেছে।
আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার আয়ের মধ্যে অনেক অনেক বরকত দান করুক, যদি হালাল রুজি হয় তাহলে হালাল রুজির মধ্যে অসংখ্য বরকত নসিব করুক। জি
ধন্যবাদ বিলাল হোসেন ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার আয় রোজগার অনেক টাকা কামাই করেন কিন্তু আয় রোজগার আপনার হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক, আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত দান করুক। ভাই আসলে কিছু ব্যাপার এখানে রয়েছে। প্রথম হচ্ছে আপনাকে 5 বার নামাজের পর দোয়া করতে হবে, যাতে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে, আপনার সম্পদের মধ্যে, আপনার আয় রোজগারের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। এটার জন্য আপনাকে দোয়া করতে হবে এবং সাথে সাথে আপনার কারবার অবশ্যই যেভাবে আপনি উপার্জন করেন সেটাকে অবশ্যই হালাল হতে হবে। তো যদি হালাল হয় তাহলে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই বরকত হবে। এবং সাথে সাথে আপনি যদি এই আমলও করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আপনি 35 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে লেমেন্টিং করে আপনি ঘরের মধ্যে ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর বরকত হবে ইনশাআল্লাহ, এবং ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ।
জি পরবর্তী কর।
আমার নাম শফিউল আলম, আমি আওয়ান থেকে বলতেছি। আমি বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, আজকে 6 মাস ধরে কমাইতে পারছি না, বাঁধা হইতেছে। এখন চেষ্টা করে একটু দেখবেন। আমার মায়ের নাম কুদরাবা খাতুন।
আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাকে পূরণ করে দিক, নেক ইচ্ছাকে পূরণ করে দিক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আপনাকে ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদিনী চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন। আরেকটি কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, আমি কিশোরগঞ্জ থেকে ফোন দিয়েছিলাম। আমার আম্মু সবসময় মানে সাথে সাথে থাকবে।
আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন, আপনাকে রোহায়া চিকিৎসা প্রদান করা হবে। জি
ধন্যবাদ। প্রথমে শফিউল আলম ভাই রাউজান থেকে, চট্টগ্রাম থেকে আমাদেরকে আপনি ফোন করেছেন। আপনি বলছেন যে আপনি বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু বাধা আসছে, আপনি যেতে পারছেন না, তার জন্য আপনি ইস্তেখারা করতে বলেছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার ইস্তেখারা হয়েছে। তো এতে আসলে আজমাইশের অর্থাৎ পরীক্ষার প্রতি ইঙ্গিত রয়েছে, আপনি কোনো অসুবিধা নেই যেতে পারবেন, তবে এটি একটু সামান্য বাধা রয়েছে। তো আপনি কয়েকটি আমল করার চেষ্টা করুন। প্রথমত একটি আমল করবেন, সেটি হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ করে সালাম ফিরিয়ে ইয়া লতিফু 182 বার পাঠ করবেন, আগে পরে একবার করে দরুদ শরীফ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে আপনার বিদেশ যাওয়াটা সহজভাবে হয়ে যায়। এবং দ্বিতীয়ত আপনি এই আমলটি করবেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি 321 বার পাঠ করবেন এবং কিছু মিষ্টান্ন মিষ্টি জাতীয় দ্রব্য কিনে ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়েছে, যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর প্রিয় ইসলামী ভাইরা, আরো একবার আপনাদেরকে মোনাজাত ইফতারে স্বাগতম জানাচ্ছি। প্রতিটি মুসলমান চায় যে আমার দোয়া কবুল হোক, সবাই চায়, আমরা চাই না? আমরাও তো চাই আমাদের দোয়া কবুল হোক, সবাই চাই আমাদের দোয়া যেন কবুল হোক। আসুন, আমাদের সাথে জুনায়েদ ভাই রয়েছেন, আমরা কালামও শুনবো, আর এর পূর্বে কিছু মাদানী ফুল আমরা শোনার চেষ্টা করি। যখন আমরা দোয়া করব আল্লাহ তালার দরবারে, যখন হাত তুলবো, কিছু আদবের দিকে আমরা খেয়াল করি। কেননা অনেক মানুষকে দোয়া করতে দেখা যায়, আবার তাদের থেকে অভিযোগও আসে, আল্লাহ তালার দরবারে অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না, এরকম বলে না অনেক মানুষ? অনেকেই বলে দোয়া করি কিন্তু কবুল হয় না। দোয়ার মধ্যে কিছু আদব আছে, সেই আদব যদি আমরা পালন না করতে পারি তো কিভাবে আশা রাখি যে আমার দোয়া কবুল হবে? যেমন মোনাজাতের সময় দৃষ্টি নিচে রেখে খুব মনোযোগ সহকারে দোয়া করার উচিত, কিন্তু আমরা কি করি, কখনো আকাশের দিকে তাকাই থাকি, কখনো ছাদের দিকে, কখনো জমিনের দিকে, কখনো মানুষের দিকে, যেমন ইচ্ছা অর্থাৎ তেমন ভাবে আমরা দোয়ার মধ্যে নিজেকে রাখি, তো এটা উচিত না। যদি আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক, তবে আমাদের উচিত হাতের তালুকে আসমানের দিকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ হাত সোজা রাখা, আর খুব বিনয় সহকারে, যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন, আপনার মা অসুস্থ, খুব অন্তর থেকে মায়ের জন্য দোয়া করুন যে আল্লাহ আমার মা, মা তো আমার অসুস্থ হয়ে গিয়েছে, কত ডাক্তার দেখালাম, কত চিকিৎসা করালাম, আল্লাহ তুমি শেফার মালিক, তুমি সুস্থ করে দাও। যখন আপনি এই দোয়াটা অন্তর থেকে করবেন, চোখের পানি চলে আসবে আর এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আসুন আমরাও সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, পবিত্র মাহে রমজান, আর এই রমজান মাসে তুমি অসংখ্য গুনাহগারকে মাফ করে দাও। আল্লাহ হাদিসে পাকের মধ্যে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তুমি প্রতিদিন ইফতারের মুহূর্তে অসংখ্য গুনাহগার যাদের গুনাহের কারণে জাহান্নাম অজীব হয়েছে, এই সকল ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরাও গুনাহগার, স্বীকার করি আমরা গুনাহগার, মাওলানা গুনাহ করতে করতে আমল নামা পরিপূর্ণ করে দিয়েছি, আল্লাহ গুনাহের কারণে চোখের পানিও আসে না, আল্লাহ গুনাহের কারণে তোমার ভয়ও আসে না, মাওলা এত গুনাহ করেছি, তারপরও হ্যাঁ জোর করে তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাদেরকে
দাও নামো, দাও নামো ছে মুছে দাও সকল গুনামো, দাও নামো ছে
রমজানের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, যেভাবে আমরা রমজান মাসকে সম্মান করে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, মাওলা রমজানের পরেও যেন এভাবে করে গুনাহ থেকে বাঁচতে পারি সে তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ আজ্জা বাজাল, আমাদের রোজা, সেহরি, ইফতারি, তারাবি সকল ইবাদতকে তোমার দরবারে কবুল করে নাও, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, মুমিন হিসাবে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করে দাও।
দয়ায় মুসলমান আমরা তোমার দয়ায়, মরি যে নই মান নিয়ে
আসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুযাকারা পেশ করেছেন, আসুন তার কিছু দৃশ্য দেখেনি।
রমজানুল মুবারক মে তারাবি মে কেসে সরুর মুয়াসসার হয়, কেসে খুশু ও খুজু মুয়াসসার হয়, বারে মে কোই মাদানী কো ইরশাদ ফরমা দে। জাযাকাল্লাহু খাইরা।
খানে পিনে মে ইতিয়াত করে, জব ভি নে একদম ডট কে খায়েগা তো নিন চড়েগি, ڈکارے آئیں گی اور ہم کھائیں گے اور ہلکی غذا کھائیں گے، نارمل تلی ہوئی غذا نہیں کھائیں گے، تو انشاءاللہ پیٹ سیٹ رہے گا تو نماز میں دل لگے گا، انشاءاللہ طبیعت صحیح ہوگی تو دل لگے گا، صحت صحیح نہیں ہوگی تو ظاہر دل کہاں سے لگے گا۔ اور آج کل ہوتا یہی ہے کہ ہماری مطلب ہے کہ کھانے کا حساب کتاب صحیح نہیں ہوتا، اس لیے وہ تراویح میں نیند چڑھے گی اور بالکل دل جمعی نہیں ہوتی، جہاں جلدی میں جلدی ختم ہوا پہنچنے کو جی چاہتا ہے۔
ہم نے کل گلبئی کے روڈ پہ ایکسیڈنٹ دیکھا جو کہ افطار سے کچھ لمحے پہلے کا تھا، جلد بازی کے نتیجے میں کیا اپنی جان کو مصیبت میں ڈال سکتے ہیں؟
واقعی یعنی افطار کے وقت تو مارا ماری ہوتی ہے روڈ پہ، سنا یہی ہے کہ بہت ٹریفک، بس بھاگم بھاگ بھاگم بھاگ ہوتے ہیں، کئی بےچارے ٹکرا جاتے ہوں گے، بعض جان سے ہاتھ دھو بیٹھتے ہوں گے، بعض زخمی ہو جاتے ہوں گے، تو ایسا نہیں کرنا چاہیے۔ ویسے ہی اصول ہے، ولا یعنی آیت کریمہ ہے، ولا تلقوا بأیدیکم الی التہلکۃ، اور اپنے ہاتھوں اپنی جانوں کو ہلاکت پر پیش مت کرو۔ تو اس طرح کا کوئی بھی خطرے کا معاملہ ہو، اس میں اپنے آپ کو یوں کودا دینا تو یہ متعیس آیت کی روح سے ناجائز ہے، گناہ ہے. اسی طرح ایسی تیز رفتاری جس کا خود بھی سمجھتا ہے کہ یہ خطرناک ہے، جیسے ون ویلنگ کرتے ہیں خطرناک روڈوں پہ کرتے ہیں، تو ایسے خطرات میں اپنے آپ کو ڈالنا یہ شرعاً جائز نہیں.
تراویح نہ پڑھنے والے کے روزے قبول ہو جائیں گے؟
اللہ قبول کرنے والا تراویح سنت الموقع پڑھنی چاہیے، البتہ نہ روزوں کے لیے تراویح شرط ہے نہ تراویح کے لیے روزہ شرط ہے، دونوں اپنی اپنی جگہ پر ہیں. اور لوگ تراویح نہیں پڑھی، وہ عشاء بھی تو نہیں پڑھتے ساتھ میں، جو کہ فرض ہے. تراویح ترک کرنا برا ہے، فرض نماز ترک کرنا یہ حرام، سخت مطلب ہے کہ کبیرہ گناہ ہے نماز نہ پڑھنا. تو بہرحال کہ تراویح نہ پڑھنا بھی، اس کی عادت بنانا تراویح چھوڑنے کی، تو یہ بھی گناہ ہی ہے، بچنا ہوگا، تراویح بھی پڑھنی ہوگی، روزہ بھی رکھنا ہوگا.
انوشٹان گھریلو مسائل اور ان کا حال. এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীয় দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
ঘরেলু মিসাইল আর উনকা হাল। আজ কা মৌজু হ্যায় বাপ কা কিরদার। শরীয়ত আল্লাহ আপকো বরকতে আতা ফরমায়ে। আপ ভি এক ওয়ালিদ হ্যায় আর জামানে মুআশিরে কে আন্দর আপনে বহুত সারে ওয়ালিদ দেখে হোঙ্গে। আপ ইয়ে ফরমায়ে কি ক্যা ওয়ালিদ ভি ঘরেলু মিসাইল কা হাল বনতা হ্যায় ইয়া ওয়ালিদ ঘরেলু মিসাইল কা সবব বনতা হ্যায়।
দেখিয়ে ইতনা ইয়ে کلوز ٹاپک ہے اور میں سمجھتا ہوں کہ بہت ہی امپورٹنٹ ٹاپک ہے، اس میں باریک لائنیں بہت ہیں، ڈر لگتا رہے گا کہ کیا کرنا چاہیے. کیونکہ میں یہ دیکھ رہا ہوں کہ گھر میں اگر کوئی والد ہے تو وہ والد ہو سکتا ہے کہ ایک ہی وقت میں وہ والد بھی ہو، اسی گھر میں بطور سسر بھی ہو، اسی گھر میں بطور دادا بھی ہو، اور اس نے اسی گھر میں بطور نانا بھی ہو،
اور بطور بیٹا بھی ہو،
بطور بیٹا بھی ہو. یہ بھی آپ نے اچھی توجہ دلائی
جی.
تو اب یہ کہ کہیں مطلب کہ یہ والد کا کردار ادا کرنے جاتا ہے تو سسر کا کردار ادا نہیں کر پاتا، کہیں سسر کا کردار ادا کرنے جاتا ہے تو پھر کچھ اور کردار میں یہ مار کھا جاتا ہے. لہذا ایک گھر کے اس بڑے مرد کا جو کردار ہے، یہ سمجھو کہ سب سے زیادہ میں سمجھتا ہوں کہ امپورٹنٹ ہے. میں والد صاحب کو عرض کرتا ہوں
ماشاءاللہ
کہ آپ ایک وقت 25-30 سال پہلے تھے، آج اولاد، حالات، ان کی سوچیں، ان کی تعلیم، ان کا ماحول بہت کچھ بدلا ہے. تھوڑے سے حالات، معاملات، لوگوں کی سوچ سمجھ، بیٹوں کی سوچ سمجھ، بچیوں کی سوچ سمجھ، ان سے ہم آہنگی پیدا کریں، مسلط نہ ہو، ان پر اپنے تجربے اور اپنی سوچ سے ان کو متاثر کریں کہ وہ ایکسپٹ کریں گے نہیں، ہمارے والد صاحب کا جو تجربہ ہے نا وہ بہت مستحکم ہے،
ماشاءاللہ.
مسلط کرنے بیٹھیں گے
جی.
تو اب مسئلہ کیا ہو گیا ہے کہ آج کل ہو گیا ہے جس جملہ جنریشن گیپ.
ہاں جی،
یہ جنریشن گیپ جو ہے نا یہ گھر کے اندر موجود ہے کہ والد ہے 50 سال کا، بیٹا ہے 20 سال کا.
صحیح،
ٹھیک ہے. اب 50 سال کا باپ 20 سال کے بیٹے سے اپنی 50 سال کے بعد جو اس کی سوچ بنی ہے وہ ایکسپیکٹ کرتا ہے کہ تم ایسا کیوں نہیں کرتے، مگر یہ 50 سال کے والد کیوں نہیں سوچتے کہ جب یہ 20 سال کے تھے تو اس وقت ان کی سوچ کہاں تھی. تو یہی چیز ہے. اچھا، اب رہے آپ ایک والد ہیں تو آپ یہ دیکھیں کہ عورت ہے تو عورت عورت کی طرح بات کرے گی، عورت مرد کی طرح بات نہیں کرے گی، اس کے انداز، ان کے مزاج کے اندر عورت ہی ہوگی. تو ہے نا کہ وہ کتاب میں لکھا ہے کہ یہ جب بات کرنا چاہتی ہے تو بولنا کچھ چاہتی ہے، نکل کچھ اور جاتا ہے اس کی زبان سے، عورت کا وصف لکھا ہوا ہے کتاب کے اندر. کیا یہ معرفت ہے آپ کو؟ بیٹی اپنے کچھ جذبات اور احساسات، اپنی حیا اور اپنی دائرے کار میں رہ کر کچھ بات کرنا چاہتی ہے، اس کو سمجھنے کا ادراک ہے آپ کو؟ بیٹا اپنی عمر کے ساتھ، 13-14 سال کی عمر میں بیٹے کے اپنے جذبات ہوتے ہیں، 15-17-18-19 سال کی عمر میں بیٹے کے اپنے الگ جذبات ہوتے ہیں، پھر 18-19 سے لے کر 21-22 سال تک اس کے اپنے جذبات ہوتے ہیں
جی.
شادی جب آپ اس کی کرتے ہیں تو اس کے اپنے جذبات ہوتے ہیں، وہ تقسیم ہو رہا ہوتا ہے، اس وقت اس کو ایک بڑے سپورٹر کی ضرورت ہوتی ہے، بڑے مطلب کہ مددگار کی ضرورت ہوتی ہے، کیونکہ وہ بڑا تقسیم ہو رہا ہوتا ہے شادی کے بعد. اس کے بعد اس کا باپ اگر اس کے ساتھ، والد صاحب اس کے ساتھ کھڑے ہیں اور اس کے حالات کو سمجھ رہے ہیں
اور اس کو مطلب کہ خوبصورتی کے ساتھ اس کو گائیڈ کر رہے ہیں, تو بیٹے کو کبھی بھی اکیلا پن یا تنہائی فیل نہیں ہوگی اور وہ مار نہیں کھائے گا اتنی جلدی. اب دیکھیے معاذ اللہ گھر ٹوٹ رہے ہیں کیونکہ والد صاحب کا بعض اوقات کردار ادا نہیں ہو رہا. دیکھیں میں جو بالکل جنرل پوائنٹ آف ویو بات کر رہا ہوں, کئی ایسے لوگ ہیں جو میں جو عرض کر رہا ہوں اس سے زیادہ خوبصورت, اس سے زیادہ بہتر اور اس سے زیادہ بڑھ کر اپنا کردار ادا کر رہے ہوتے ہوں گے. لیکن بعض وہ ہیں کہ جو ایسا کردار ادا نہیں کر رہے ہوتے. ہمیں سوشل میڈیا پر سوالات آتے ہیں بعض اوقات, خود میں نے سلسلہ کیا ہے نوجوانوں کے مسائل, اس کے اندر بچے اس بات کے بارے میں شکوہ کر رہے ہیں کہ ہمارے والد ہماری بات سننے کو تیار نہیں ہے.
نہ تو کیوں سنے بات, ان کی عقل ان کو کیا پتہ ہے, ان کو کیا تجربہ ہے, نہ دنیا دیکھی ہے نہ کوئی بات ہے, تو مطلب جوان خون ہے اور جوش میں ہے بس کرتے جا رہے ہیں, ان کو تو ہماری بات سننی چاہیے.
اصل میں
بات سنیں ان کی بھائی.
نہیں نہیں, آپ نے جو بات کی نا یہ بات کسی حد تک, اگرچہ آپ نے الزامی طور پر بات کی, یہ بات کسی حد تک سلمان بھائی درست ہے. واقعی ان کے پاس تجربہ اتنا نہیں ہے, واقعی ان کے پاس, لیکن ان کے جذبات اور احساسات ہیں نا یہ ہم سے زیادہ ہیں. فاروق اعظم رضی اللہ تعالی عنہ مدینے کے نوجوانوں سے مشاورتیں کیا کرتے تھے, مدینے کے جوانوں سے مشورے کیا کرتے تھے, کیونکہ ان کا بڑھتا چڑھتا ایک انداز ہوتا ہے, ان کے مشورے بڑے منفرد بھی ہوا کرتے ہیں, نمایاں بھی ہوا کرتے ہیں. اب ان کے تجربات کم, ان کی عمریں کم, ٹھیک ہے, یہ بات اس بات کا تقاضا نہیں کرتے کہ ان کو باپ کی زیادہ مدد درکار ہے, باپ کی زیادہ ہمدردی درکار ہے. جہاں غلطی کریں وہاں سمجھائیں, جہاں سختی کرنے کی حاجتیں کریں, لیکن اب جو والد مائی شپ مائی آرڈر کہہ دیا نا, سمجھا دیا نا, زیادہ بکواس کرنے کی ضرورت, چپ بیٹھ. اب یہ آپ اچھا یہ کوئی ایک کا دفعہ چلو غلطی سے بھیا کسی اور وجہ سے ہو گیا ہو گیا, اب یہ سارا مزاج اگر آپ کی طبیعت کا حصہ بنا ہوا ہے تو اب وہ نہیں بنتا. اپنے بچوں سے مشورہ کریں, کئی بچیوں سے مشورہ کریں, مشورہ کرنے سے یہ جب آپ کو مشورہ دیں گے تو آپ ان کی رہنمائی کریں گے
جی
کہ نہیں بیٹا ایسا نہیں یوں ہوتا ہے, ایسا جی نہیں یوں ہوتا ہے. تو والد کا جو کردار ہے نا
جی,
میں اگر اس کے اوپر بولنا شروع کروں تو شاید پہ بہت باتیں بیان کروں.
ماشاءاللہ بڑی گفتگو فرمائی ہے آپ نے, مزید بھی باتیں بیان کرنے کا ٹائم ہے الحمدللہ. پہلا سوال یہ ہے کہ آپ یہ بتائیں کہ باپ کو اولاد پر شک کرنا چاہیے یا نہیں.
دیکھیں باپ کو اولاد پر نظر رکھنی چاہیے
ٹھیک,
لیکن شکوک کی طرف جانے میں جو ہے نا بہت نقصان ہے. اگر اسے واقعی کہیں ڈاؤٹ ہے بیٹے کے بارے میں تو وہ ایک اچھے اور منفرد انداز سے اپنے بیٹے کی اصلاح کے لیے اسے بات کرے.
ماشاءاللہ
جب بھی بیٹے سے بات کرے نا
جی,
دوسرے بیٹے کے سامنے نہ کرے, ایک بیٹے سے
سبحان اللہ,
بیٹی سے بات کرنی تو دوسرے بچوں کے سامنے نہ کرے. اس کی بھی ایک اپنی عزت ہے
جی,
پرسٹیج ایک بچے کی بھی,
سیلف ریسپیکٹ.
اس نے تھوڑا سا گھر میں بھی ہو سکتا ہے کہ کچھ تھوڑا سا ماحول واحول بنایا ہوا, تو یہ مطلب اس کا عموماً خیال رکھنا چاہیے. تو شکوک و شبہات میں پڑ کر اپنے آپ کو اور اپنے بچوں کو ڈیمیج کرنے کے بجائے آپ بات کریں, یا پھر کوئی شریعت و دین کے تقاضے پورا کر اس کے بارے میں کوئی ایسی معلومات لینے کی کوشش کرے, اور مقصد یہ کہ بیٹا کسی اور الٹی سیدھی جگہوں پر پھنس کر اپنی زندگی اور اپنی دنیا اور آخرت برباد نہ کر دے. تو یہ بڑی حکمت عملی کے ساتھ کرنا پڑے گا.
مدینہ مدینہ
ایئرپورٹ دیکھ بین انوشٹان رمضان ایبوں آمدر شاست آسن تار کچھ درشو دیکھے نی
مدنی چینل درشک شروتا انوشٹان رمضان اور آمدر شاست نیے آرو ایک بار اپستھت ہوئے اپنارا جو جیکھانے بسے انوشٹان دیکھچن سکل کے جانائی سواگتم. اور شروتے آمرا جہیتو پرتیک انوشٹانے জানিয়ে দেয় যে আজকের বিষয় আমরা কি হবে. তো গত অনুষ্ঠান আমরা জেনেছিলাম যে আমরা আজকের ইনশাআল্লাহ তাআলা সাহারি এর খাবার কি হবে, সাহারির খাবার সম্পর্কে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো. আজকের ওই স্টুডিওতে আমাদের ডক্টর সাহেব রয়েছেন, ইব্রাহিম মাসুমিল্লাহ সাহেব, আমরা ওনার দিকে যাব. কিন্তু শুরুতেই একটু ব্যাপারটা নিয়ে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে সাহারির যে গুরুত্ব রয়েছে. আমরা যারাই রোজা রাখবো, রোজা রাখার আগে আমরা সাহারি খেয়ে থাকি. এই সাহারি খাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে. আমির আলী সুন্নাহ দামত বরকাতুল আলিয়া ফয়জানে রমজানের মধ্যে উল্লেখ করেছেন, সাহারি খাওয়ার অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি মহান বাণী উল্লেখ করেছেন. ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড 321 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসে পাক নকল করেছেন যে রোজা রাখার জন্য সাহারি খেয়ে শক্তি অর্জন করো, আর দিনে অর্থাৎ দুপুরে আরাম অর্থাৎ কাইলুলা করে রাতে ইবাদতের জন্য শক্তি অর্জন করো. নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, সুবহানাল্লাহ. এরপরে মুজামুল কাবিরের মধ্যে উল্লেখ করেছেন যে তিন ব্যক্তি যতটুকু খাবে তাদের কোনো হিসাব হবে না, সুবহানাল্লাহ। এ শর্তে যে খাদ্য যদি হালাল হয়, নাম্বার এক রোজাদারের ইফতারের সময়, নাম্বার দুই সাহারি আহারকারী, নাম্বার তিন মুজাহিদ যে আল্লাহ তাআলার পথে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষীর কাজ করে। সুবহানাল্লাহ বিহামদি। শুরুতেই আমরা ডক্টর সাহেবের কাছে যাব, সাহারি আমরা কেন খাবো, মেডিকেল টার্ম কি বলে?
চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছেন এবং একটা বিষয় কথা বলার জন্য আমার কাছে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ। তো বাপুজি, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সাহারি খাওয়ার গুরুত্ব এই বিষয়ে আলোচনা করার জন্য, তো আপনি শরীয়তের দৃষ্টি এবং মেডিকেল সায়েন্সের দৃষ্টি, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি এবং শরীয়তের উভয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বিষয়টিকে আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে দুটো শাস্ত্রেই এই সেহরির অত্যন্ত গুরুত্ব রয়েছে। আর সেহরিটা মূলত আমি কেন নিচ্ছি, আমি যে সারাটা দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীলতা থেকে মুক্ত রাখবো, এই যে রাখার এই যে সংযমের যে সেলফ কন্ট্রোলের জন্য আমার শরীরে কিছু এনার্জির অবশ্যই প্রয়োজন হয়, আমরা এটিপি বলি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট ফসফেট যেটাকে বলা হয়। এটিপি প্রোডাকশন হওয়ার জন্য আপনার শরীরে অবশ্যই এটিপি মিন্স হচ্ছে এনার্জি, আমরা এনার্জিটাকে মেডিকেল আপনার চিকিৎসা বিজ্ঞানে আমরা এটিপি বলে থাকি। তো এখন এটিপি প্রোডাকশন হওয়ার জন্য আপনার শরীরে কিছু গ্লুকোজের প্রয়োজন হয়, আপনার শরীরে কিছু লিপিডের প্রয়োজন হয়, আপনার শরীরে কিছু কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, কিছু অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। তো এই অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যে এলিমেন্টস গুলো আছে খাবারের মৌলিক উপাদান, এই উপাদানগুলো আমরা সেহরির মাধ্যমে পেয়ে থাকি।
আচ্ছা,
অর্থাৎ আমরা সেহরিতে সাধারণত খাবার খাই, এই খাবারগুলোই আমার সারাটা দিন আমার যে লাইফটা লিড করার জন্য, সারাটা দিন আমার জীবনটাকে স্বাভাবিক রাখার জন্য, জীবন প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখার জন্য,
কর্মক্ষম রাখার জন্য,
কর্মক্ষম রাখার জন্য, আসলে স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে সেই অবস্থায় আমাকে ভারসাম্যপূর্ণ একটা জীবন ধারণের জন্য আমার যে এনার্জিটা প্রয়োজন সেই এনার্জিটা আমরা মূলত এই সেহরি থেকে অর্জন করি। সেহরিটা যখন আমি স্বাস্থ্যসম্মতভাবে গ্রহণ করলাম, গ্রহণ করার পরে এই সেহরিটা আমার শরীরে ডাইজেশন হলো, অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পরে রক্তের মাধ্যমে সে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমার বডির লিভারে যায়, সে আবার কিছু স্টোরেজ থাকে আর কিছু ব্লাডের মাধ্যমে নিউট্রিয়েন্ট চলে যায়। ব্লাডের নিউট্রিয়েন্ট গুলা যখন খরচ হয়ে যায় তখন আবার লিভার থেকে সে আবার খাবারটা টানে। যখন আমি রোজা অবস্থায় থাকি আমার শরীরে যখনই এনার্জির প্রয়োজন হয় তখন লাইকোলাইসিস, কার্বোহাইড্রেট গ্লাইকোলাইসিস বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমার শরীরে আবার সেই লিভার থেকে এই খাবারগুলো আমার সেহরির খাবারগুলো নিয়ে থাকে। এভাবে করি সেহরি আমাকে একটা ভারসাম্যপূর্ণ জীবন ধারণের সহযোগিতা করে,
শক্তি যোগায়, রোজা রাখার ক্ষমতাটাও
আমরা সার্বিক যে সামর্থ্য যেটা শারীরিক সামর্থ্য সক্ষমতা এবাদত বন্দী করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমার যে এনার্জি গুলো লাগে বা স্বাভাবিক আমার যে কাজ জীবন ধারণের যে কাজগুলো আমি করে থাকি সেই কাজগুলোর জন্য যে এনার্জি লাগে এনার্জি গুলো আমি মূলত সেহরি থেকে পেয়ে থাকি।
কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নূরে কোরআন এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পবিত্র কোরআনের একটা সূরা যেটার নাম হচ্ছে সূরা ইউসুফ, এই সূরা ইউসুফের এক নং আয়াত থেকে তিন নং আয়াত নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করার, তিলাওয়াত করার, এটার শাব্দিক এবং খানজুলি মান্তিক অনুবাদ শোনার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের এই নূরে কোরআন অনুষ্ঠানের সর্বপ্রথম অংশ সূরার পরিচিতির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সূরা ইউসুফ এটা পবিত্র কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে না মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে? এই সূরা সম্পর্কে তফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, এই সূরা মক্কায়ে মুকাররমা তথা মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, আমরা জানতে পারলাম সূরা ইউসুফ এটা হচ্ছে মক্কি সূরা। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সূরার মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত, কয়টি বাক্য এবং কয়টি শব্দ রয়েছে, এটা তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে। এই সূরা ইউসুফের মধ্যে ১২টি রুকু, ১১১টি আয়াত, ১৬০০টি বাক্য এবং 7166টি শব্দ রয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুরার পরিচিতি এই অংশের মধ্যে আরো কিছু আমরা জেনে নিই। এই সুরা ইউসুফকে সুরা ইউসুফ বলে কেন নামকরণ করা হয়েছে সেটা সম্পর্কে কিছু আলোচনা শুনিনি। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, মুফাসসিরিনে কিরামগণ এটা উল্লেখ করেছেন, এই সুরার মধ্যে আমাদের প্রিয় আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এর জীবনী সম্পর্কে এবং তার জীবনের পবিত্র কিছু দিক নিয়ে, বিশেষ করে তার জীবন প্রণালী নিয়ে আলোচনা আমার আল্লাহ তাআলা এই সুরার মধ্যে করেছেন। এই সুরার মধ্যে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের জীবনের সার্বিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এই সুরার নাম সুরা ইউসুফ রাখা হয়েছে।
এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা, আসুন তার কিছু দৃশ্য দেখে নি।
আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। যে বিষয়ে আজকে বাপু আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় যেই ভুল সংস্কৃতিগুলো রয়েছে তদ বিষয়ে একটু আলোচনা। প্রথমে শুরু করছি যেই বিষয়টা আমরা নিয়েছি, ভুল সংস্কৃতি। তো সংস্কৃতি কি এবং তা ভুল কেন, তা বিষয়ে কিছু আলোচনা।
যে সংস্কৃতির অর্থ এটা সাধারণত সবাই জানে যে কোন একটি সম্প্রদায়ের কোন একটি গোত্রের রীতিনীতি কে আমরা সাধারণত সংস্কৃতি বলে বলে থাকি। তো প্রত্যেকটি গোত্রের, প্রত্যেকটি মাজহাবের, প্রত্যেকটি মিল্লাতের, প্রত্যেকটি সম্প্রদায়ের এক একটি সংস্কৃতি থাকে। যেরকম আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতি, তারপরে যারা মনে করেন এই ওয়েস্টার্ন রয়েছে তাদের কিছু সংস্কৃতি আছে, আমাদের মুসলমানদের কিছু সংস্কৃতি রয়েছে।
সংস্কৃতি তো এটার উপর তো আলোচনা মাশাআল্লাহ হলো, ভুল ভুলকে কেন আজকে আমাদের টপিকের মধ্যে নেওয়া হয়েছে?
প্রথমত কয়েকটি বিষয়, যেমন মনে করেন জন্ম, জন্ম মৃত্যু, এরপর বিয়ে, এই তিনটা আমরা যদি ধরি, সংস্কৃতি সাধারণত ভুল হয় না, কিন্তু তখনই ভুল হবে, বিশেষ করে ইসলামিক সংস্কৃতি, যখন সেটা শরীয়তের বাইরে চলে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম বুজুর্গানে কিরাম যেভাবে বলেছেন তার সাথে যদি আমরা সেটার উল্টাটা করি সেটাকে আমরা ভুল সংস্কৃতি বলবো এবং আমরা বলি যেটাকে। যেমন মনে করুন আমাদের যখন ঘরের মধ্যে সন্তান হয়, বাচ্চা হয়, অবশ্যই আনন্দের জিনিস, আনন্দ সবারই হয়। এখন সেই আনন্দের মধ্যে যদি আমরা আত্মহারা হয়ে ইসলামের বাইরে কোনো কিছু করি,
আচ্ছা,
তাহলে সেটাকে আমরা অপসংস্কৃতি বলবো, ভুল সংস্কৃতি বলবো।
আনন্দে হোক,
আনন্দে হোক, সুখে হোক,
সচনায় হোক,
যেন আমরা তিনটা বিষয় বলেছি, যখন সন্তানের জন্ম হয়, জন্ম এটাও আনন্দ, বিয়ে এটা আনন্দ, তারপর যখন আমরা মৃত্যু সেটা তো আনন্দ, সেটা অবশ্য হোক। তা আমরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা সময়ে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতে বলেছেন, কিভাবে করতে বলেছেন সেটা আমাদেরকে দেখতে হবে। মনে করেন আমার সন্তান হলো, আমি খুশি উদযাপন করতে গিয়ে মনে করেন একটা পার্টি দিলাম, হ্যাঁ, আমি ওখানে সাধারণত অনেকে করে থাকে যে মিষ্টি তো খাওয়াই, সাধারণত হয়তো আপনি খুশি হয়েছেন, মিষ্টি খাইয়েছেন, কিন্তু শরীয়তের মধ্যে বিশেষ করে মুফতি আহমদ ইয়াহিয়া নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনি খাওয়ান, খাওয়াতে পারেন ইসলামী জিন্দেগির মধ্যে, কিন্তু যা সারমর্মটা আমি বলছি, আরজ করছি যে এটা যেন এমন না হয় যে লোক দেখানোর জন্য, যে আমি যদি মিষ্টি না খাওয়াই তাহলে আমার প্রতিবেশী আমাকে কি বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে, আমার বন্ধু বান্ধব আমাকে কি বলবে। এটার জন্য নয়, হ্যাঁ আমি আপনাকে মিষ্টি খাওয়াতে পারি, এমনিতে খাওয়াতে পারি, মন খুশির জন্য আমার সন্তান হয়েছে, আমি আপনাকে খাইয়েছি, কিন্তু সেটা যেন এরকম না হয় যাতে আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি না করে মানুষকে খুশি করার জন্য, শুধুমাত্র অর্থাৎ আমার আমার লজ্জাবোধের জন্য।
হ্যাঁ, এক্ষেত্রে বাবু দেখা যায় যে আমার টাকা নাই,
জি,
মিষ্টি খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই,
নাই,
কিন্তু লোকে লোক লজ্জার ভয়ে বা সামাজিকতার প্রেক্ষিতে আমাকে ধার করে হলো, সুদ করে হলো নিয়ে, সুদি টাকা নিয়ে আমার খাওয়াতে
হবে। আমি হ্যাঁ এটাই বলছি,
পার্টি দিতে হচ্ছে,
এটাই এটাই বলছি, সেটাই হচ্ছে অপসংস্কৃতি, সেটা হচ্ছে ভুল সংস্কৃতি।
শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাত হুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুজাকারা, আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি।
محمد اسحاق اتاری وہاں بچرا امیہ والی سے میرا سوال ہے کہ جو ہم ماہ رمضان میں تراوی پڑھتے ہیں کیا اس کے پڑھنے سے صغیرہ گناہ معاف ہو جاتے ہیں؟
فیضان رمضان پیج نمبر 159 فرمان مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جو رمضان میں ایمان کے ساتھ اور طلب ثواب کے لیے قیام کرے تو اس کے گزشتہ گناہ بخش دیے جائیں گے۔ مفسر شہیر حکیم الامت حضرت مفتی احمد یار خان اس حدیث پاک کے تحت فرماتے ہیں، تراویح کی پابندی کی برکت سے سارے صغیرہ یعنی چھوٹے گناہ معاف ہوتے ہیں، کیونکہ گناہ کبیرہ یعنی بڑے گناہ توبہ سے، اور حقوق العباد یعنی بندوں کے جو حقوق ہیں اگر وہ تلف کیے تو اللہ تعالی کی بارگاہ میں توبہ کے ساتھ حق والے کے معاف کرنے سے معاف ہوتے ہیں۔ تو یوں تراوی سے صغیرہ گناہ معاف ہوتے ہیں۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ وسلم۔
رمضان 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 رمضان۔